বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 9 ডিসেম্বর, 24 অগ্রহায়ণ এবং ফার্সি 18 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,885 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইহুদবাদী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে বিদেশি কূটনীতিকদের উদ্বেগ নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা, নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে, সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, শত্রুদের মিডিয়া সাম্রাজ্য বানোয়ার তথ্য দিয়ে বাস্তবতাকে উল্টোভাবে তুলে ধরছে, ইরানি প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। সৌদি সফরের সময় 34টি চুক্তি করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, বড় পরিবর্তনের সূচনা, অস্বস্তিতে আমেরিকা। গোলাপবাগ মাঠে হবে বিএনপির সমাবেশ, মির্জা ফখরুল আব্বাস কারাগারে, ওবায়দুল কাদের বললেন বিএনপি পরাজিত। এবং ভারতে 6টি বিধানসভার মধ্যে 2টিতে বিজেপির বিজয়, অধীর রঞ্জন চৌধুরী বলছেন মোদি ম্যাজিক শেষ হতে চলেছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন শত্রুদের মিডিয়া সাম্রাজ্য বানোয়ার তথ্য দিয়ে বাস্তবতাকে উল্টোভাবে তুলে ধরছে। ইরানে কুর্দি নারী মাহসা আমিনের মৃত্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে বিদেশি শত্রুরা নানা হস্তক্ষেপমূলক তৎপরতা চালাচ্ছে। তারা প্রকাশ্যে ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট শহীদ নিরাপত্তারক্ষীদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে আরও বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলিতে শত্রুরা ইরানের ইসলামী বিপ্লব ও জনগণের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। শত্রুরা দায়েশ বা আইএস সন্ত্রাসীদের মতো আচরণ করছে। তিনি বলেন, শত্রুরা নিজেদেরকে ইরানি জনগণের বন্ধু হিসেবে জাহির করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে তারা সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে মানুষ হত্যা করছে। সাচের আগের মাজারে সন্ত্রাসী হামলায় 10 বছরের শিশু নিহত হয়েছে, তার বাবা মাও প্রাণ হারিয়েছে। তিনি বলেন, শত্রুরা আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগান দিয়ে সেনা মোতায়েন করেছিল, কিন্তু তাদের কারণে আফগানিস্তানে 35,000 শিশু পঙ্গু হয়েছে এবং ঘর বাড়ি ও শহর ধ্বংস হয়ে গেছে। কিন্তু এরপরও মানুষকে সুন্দর জীবন উপহার দেওয়ার দাবি করছে তারা। বাস্তবে কোথাও কি তারা এমনটা করেছে? ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো কোনো বাজ বিচার ছাড়াই ইউক্রেনে যে অস্ত্রের ব্যাপক চালান পাঠাচ্ছে, তাতে যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গতকাল ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেকা হাবিস্তোর সঙ্গে টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। ফিনল্যান্ডের পক্ষ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার জন্য অনুরোধ করা হয়। টেলিফোন আলাপে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করা সহ আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন। ইউক্রেন প্রসঙ্গে আমির আবদুল্লাহিয়ান বলেন, ইউক্রেন সহ যে কোনো জায়গায় যুদ্ধ অব্যাহত থাকার বিপক্ষে ইরান। এর আগেও ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবার বলেছে যে ইরানের অবস্থান ইউক্রেন যুদ্ধের বিপক্ষে এবং দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে প্রস্তুত রয়েছে তেহরান। পাশাপাশি রাশিয়াকে ইরান অস্ত্র সরবরাহ করছে বলে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা দফায় দফায় নাকচ করেছে তেহরান। ইরান বলে আসছে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। তারপর ইরান সবসময় সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী বলে জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সারা বিশ্বে পশ্চিমাদের আধিপত্য ধরে রাখার আকাঙ্ক্ষার কারণেই বহু যুদ্ধ সংঘাতের জন্ম দিচ্ছে। একই কারণে আমেরিকা এবং তাদের মিত্ররা ইউক্রেনকে কামানের খাদ্য বানিয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, সারা বিশ্বে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে এবং এটি হচ্ছে পশ্চিমা এলিটরা যে কোনোভাবেই হোক তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং আদর্শিক আধিপত্য ধরে রাখতে চায়, তার সরাসরি পরিণতি এটা। প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, পশ্চিমারা ইচ্ছা করে বহুসংখ্যক গোলযোগ সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। তিনি ইউক্রেনকে প্রতারণা করার জন্য পশ্চিমাদের সমালোচনা করে বলেন, তারাই ইউক্রেনের জনগণকে কামানের খাদ্য বানিয়েছে। পুতিন সুস্পষ্ট করে বলেন, পশ্চিমারা সাধারণত বহুসংখ্যক গোলযোগের কারণ এবং তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিতিশীলতা সৃষ্টি করে। প্রেসিডেন্ট পুতিন এর আগে বারবার বলেছেন, ইউক্রেনের চলমান সংঘাত মূলত রাশিয়া এবং পাশ্চাত্যের মধ্যকার সংঘাত। চীন ও সৌদি আরব জ্বালানি, তথ্য প্রযুক্তি, পরিবহন ও অবকাঠামো খাত সহ বিভিন্ন খাতে 34টি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। এছাড়া দুই দেশের নেতারা সৌদি ভিশন 2030 এবং চীনের রোড অ্যান্ড ইনিশিয়েটিভ প্রকল্পের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছেন। গতকাল এসব সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। এসব চুক্তির আওতায় দুই দেশ $3,000 কোটি বিনিয়োগ করবে। এর আগে তিন দিনের সফরে গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় সৌদি সরকার তাকে সংবর্ধনা দেয়। সফরের দ্বিতীয় দিনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট। প্রায় 6 বছর পর সৌদি সফর করছেন চীনের প্রেসিডেন্ট। এদিকে দুই দেশের এই গভীর সম্পর্কের খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, এসব চুক্তির মধ্য দিয়ে চীন সৌদি আরবে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, তাতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। অবশেষে 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মাঠে করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাকিদ হোসেন সাংবাদিকদের কথা জানান। ঢাকা থেকে আরও বলছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
অবশেষে 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মাঠে করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। ডাক্তার জাহিদ বলেন, তারা কমলাপুর স্টেডিয়ামে করতে চেয়েছিল কিন্তু সেখানে খেলা চলায় তা সম্ভব হয়নি। পরে পুলিশের কাছে গোলাপবাগ মাঠের কথা বলা হয়েছে, তখন তারা লিখিত আবেদন করলে পুলিশ সেখানে তাদের অনুমতি দিয়েছে।
গণসমাবেশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে এবং সেই গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের গোলাপবাগ মাঠ যেটা আছে সেটা ব্যবহার করার জন্য আমরা লিখিতভাবে অনুমতি যেটি প্রয়োজন সেটি আমরা ওনাদের কাছ থেকে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় নেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ।
8 তারিখ যে মামলাটি 10 নম্বর মামলা, সেই মামলায় আব্বাসকে অ্যারেস্ট করে তারা এই অপরাধ সময়ের উস্কানি দাতা পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসেবে তাদেরকে আমরা।
বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শনিবার 10 ডিসেম্বর বেলা 11টায় শুরু হবে।
আমরা অতীতে প্রমাণ করছি আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করি, এটাতেও আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য সকল প্রস্তুতি। সেখানে যদি সরকার ষড়যন্ত্র করে কোনো ধরনের কিছু ঘটনা ঘটায় তাহলে সরকার করবে, তার জন্য সরকার দায়ী হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। এদিন আসামি পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সহ বেশ কয়েকজন আইনজীবী তাদের জামিনের আবেদন করেছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। অন্যদিকে বাংলাদেশের রাজধানীর নয়াপল্টন ছেড়ে সায়েদাবাদ এলাকার গোলাপবাগে সমাবেশে রাজি হয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বিকেলে রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী সন্ত্রাসের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, নয়াপল্টনে সমাবেশ আমরা করবই, একথা যারা বলেছে তারা এখন গোলাপবাগে, এতে পরাজয় কার হল, আমাদের নাকি বিএনপির? অর্ধেক পরাজয় হয়ে গেছে তাদের, তারা পল্টনে সমাবেশ করতে পারেনি। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী বিজেপিকে নিশানা করে বলেছেন এবার মোদি ম্যাজিক শেষ হতে চলেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী বিজেপিকে নিশানা করে বলেছেন এবার মোদি ম্যাজিক শেষ হতে চলেছে। ভারতে গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের পাশাপাশি 5টি রাজ্যে 6টি বিধানসভা এবং 1টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি আজ শুক্রবার ওই মন্তব্য করেন। সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, মোদিজির এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত, মোদিজির ম্যাজিক শেষ হয়ে যাচ্ছে। তিনি 3টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 1টিতে জিতেছেন। তিনি গুজরাটে দাঁড়ে দাঁড়ে গেলেন, এত উন্নয়নশীল হয়েও কেন বাড়ি বাড়ি গেলেন? সাম্প্রদায়িক মেরুকরণ করতে হয়েছিল, মোদিজির জাদু তার থেকে দূরে চলে যাচ্ছে। মোদিজি চান তিনি ভারতে গুরু হবেন, বাকিরা সবাই শিষ্য হবেন। মোদিজি রাহুল গান্ধীকে ভয় পান, কারণ কেউ যদি মাথা উঁচু করে কথা বলেন তিনি আমাদের নেতা রাহুল গান্ধী। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য হিমাচল প্রদেশে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে বিজেপি। অন্যদিকে উপনির্বাচনেও তাদের পরাজয় হয়েছে। বিহার, উড়িষ্যা, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় রাজ্যে 6টি বিধানসভা এবং 1টি লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি মাত্র 2টি বিধানসভা আসনে জয়ী হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে গুজরাটে বিপুল জয়ের মধ্য দিয়ে নয়া রেকর্ড গড়েছে বিজেপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বন্দী বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত নয়। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর থেকে আমেরিকা ও রাশিয়ার মধ্যে টানাপোড়েন বেড়েছে। দুই দেশ পরস্পরের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছে, পরমাণু যুদ্ধের আশঙ্কাও করা হচ্ছে। এমন পরিস্থিতিতে খবর আসে দুই দেশ বন্দি বিনিময় করেছে। যুক্তরাষ্ট্রের জেলে 12 বছর ধরে বন্দি থাকা রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের মুক্তির বিনিময়ে কারান্তরীণ মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিয়েছে রাশিয়া। বন্দী বিনিময়কে দুই দেশের মধ্যে তিক্ততা কমার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বললেন, বন্দী বিনিময়কে এভাবে ব্যাখ্যা করা উচিত হবে না, কারণ এটা সম্পর্ক উন্নয়নের কোনো পদক্ষেপ নয়। আসলে সম্পর্কটা যেমন হওয়া উচিত এখন আর সেরকম অবস্থায় নেই। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘের সাধারণ পরিষদ এক প্রস্তাবে পরমাণু অস্ত্র পরীক্ষা, উৎপাদন, মজুদ ও সম্প্রসারণ থেকে বিরত থাকতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। একই সাথে দখলদার ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র না থাকার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
জাতিসংঘের সাধারণ পরিষদ ইহুদিবাদী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছে। এই পরিষদের সদস্য 149টি দেশ এক যৌথ প্রস্তাবে পরমাণু অস্ত্র পরীক্ষা, উৎপাদন, মজুদ ও সম্প্রসারণ থেকে বিরত থাকার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। সেই সাথে ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র না থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রস্তাবে পরমাণু অস্ত্র উৎপাদন ও বিস্তারোধ সংক্রান্ত এনপিটিতে যুক্ত হতে এবং ইসরায়েলের পরমাণু প্রকল্পের উপর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নজরদারির আহ্বান জানানো হয়। যদিও আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো তাদের নীতি অবস্থান ও ঘোষণায় নিজেদেরকে পরমাণু অস্ত্রের বিস্তারোধের সমর্থক এবং এনপিটিকে সমর্থন দেওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে দেখা গেছে কানাডাসহ এই দেশগুলো পরমাণু অস্ত্র বিষয়ে ইসরায়েল বিরোধী প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল। পরমাণু অস্ত্র বিস্তারোধের জন্য ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ এবং বাহরাইন, জর্দান, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাত সহ 19টি আরব দেশের সমর্থনে মিশরের উদ্যোগে প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। ইসরায়েল বিরোধী এই প্রস্তাবে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েল এবং বিশ্বের 193টি দেশের মধ্যে যে কয়েকটি সরকার এনপিটিতে সই করেনি তার মধ্যে ইসরায়েল অন্যতম। এর আগে কুয়েত সহ আরও কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে এনপিটিতে সই করার জন্য ইসরায়েলকে বাধ্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কুয়েতের রাষ্ট্রদূত তালাল আল ফিসাম এ আহ্বান জানান। তিনি বলেন, আইএইএতে ইসরায়েলের পরমাণু অস্ত্রের হুমকির বিষয়টি পর্যালোচনা করা খুবই জরুরি। আইএইএর দায়িত্ব এনপিটি বাস্তবায়ন দেখভাল করা, যাতে বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু প্রযুক্তির ব্যবহার করতে পারে এবং বিশ্বের দেশগুলোকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। কিন্তু ইসরায়েলের বেআইনি পরমাণু অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংস্থাই কোনো পদক্ষেপ নিতে পারেনি। সমস্যা হচ্ছে, বহুদিন ধরে কিছু আরব দেশ গোপনে কিংবা প্রকাশ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে, ফলে ইসরায়েল আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত ফিলিস্তিনিদের অধিকার পদদলিত করছে। তাই শুধু প্রস্তাব পাশ করাই যথেষ্ট নয় বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নির্ধারণ সহ বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই গতকাল বিকেলে গুলশানে বৈঠক করেছেন 28টি দেশের রাষ্ট্রদূতগণ। এর আগে অবাধসুষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার উপর গুরুত্ব দিয়ে মঙ্গলবার বিবৃতি দেয় 15টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়াসহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
10 ডিসেম্বর বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল বিএনপির ঢাকা সমাবেশের স্থান নির্ধারণে মতদ্বৈততা ও পাল্টাপাল্টি অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে গত কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। এরই মধ্যে ঢাকার গুলশানে মরক্কোর রাষ্ট্রদূতের বাসায় বৃহস্পতিবার বিকেলে বৈঠক করেছেন 28 বিদেশি রাষ্ট্রদূত। বেলা 3টা থেকে 4টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে নিয়মিত চা চক্র বলা এই বৈঠকে সংশ্লিষ্ট কেউই কোনো বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি গণমাধ্যমকে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে মন্তব্য করা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন, তবে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। বৈঠকে ছিলেন ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, উত্তর ও দক্ষিণ কোরিয়া, সৌদি আরব সহ মোট 25 দেশের রাষ্ট্রদূতগণ। এর আগে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার উপর গুরুত্ব দিয়ে মঙ্গলবার বিবৃতি দেয় 15টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। ওই বিবৃতিতে মিছিল, মিটিং সহ গণতান্ত্রিক চর্চার অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিশ্ব মানবাধিকার দিবসের আগমুহূর্তে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতগণের এমন বিবৃতিতে খানিকটা উষ্মা প্রকাশ করেছেন ক্ষমতাসীন সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে আইন ও সালিস কেন্দ্র আশোকের নির্বাহী পরিচালক নূর খান লিটন রেডিও তেহরানকে বলেছেন, কূটনীতিকদের যৌথ বিবৃতি একেবারেই সময় উপযোগী এবং বাস্তবিক,
কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের কথা বলার স্বাধীনতা বা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, এই বিষয়গুলোকে তো অস্বীকার করার কোন সুযোগ নেই। এগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বক্তব্য দিয়েছেন এবং আমাদের দেশ থেকে এই বক্তব্য গ্রহণ করা উচিত।
এদিকে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান নাসিমা বেগম রেডিও তেহরানকে বলেন, রাষ্ট্রদূতদের বক্তব্যে যেসব ভালো বিষয় আছে সেটাকে ভালো বলা যায়, তবে প্রতিটি দেশের নিজস্ব রীতিনীতি আছে।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা যে প্রত্যাশা করেন সেই বিষয়গুলোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যখন অনধিকার চর্চা হয় তখন সেই বিষয়গুলো নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগে। তবে ভালো যে বিষয়গুলোতে সমর্থন থাকে, প্রত্যেকটা দেশেরই আভ্যন্তরীণ নীতি থাকে, সেভাবেই তারা চলাচল করেন।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে সু অভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতার নানা দিক নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজ আমরা যোগাযোগের ক্ষেত্রে শ্রবণের গুরুত্ব নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
যোগাযোগের ক্ষেত্রে শ্রবণের দক্ষতার প্রভাবের বিষয়টি সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাচারও স্পষ্ট হয়েছে। পবিত্র কোরআনের সূরা তওবার 61 নম্বর আয়াতে বলা হয়েছে, মুনাফিকদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে, সে তো কর্ণপাতকারী, বলে দিন তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শোনে, তিনি আল্লাহকে বিশ্বাস করেন এবং মুমিনদের ওপর আস্থা রাখেন, তোমাদের মধ্যে যারা মুমিন তিনি তাদের জন্য রহমত স্বরূপ, তবে যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।
রাসূলে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কারো সাথে কথা বলতেন তখন অত্যন্ত খোলা মন নিয়ে কথা বলতেন, প্রতিপক্ষের কথা মনোযোগ দিয়ে শুনতেন, কাউকে অবজ্ঞা করতেন না। আল্লাহর রাসূলের এই উত্তম আচরণ নিয়ে মুনাফিকরা বিদ্রূপ করে বলত, এটা আবার কেমন পয়গম্বর, সহজ সরল মানুষের মতোই দেখি তিনি সবার সাথে কথা বলেন। মুনাফিকদের এই বিদ্রূপের জবাবে এই আয়াতে পাকে মহান আল্লাহ বলেছেন, তোমরা মহানবীর যে দিকটিকে দুর্বলতা হিসেবে দেখছ আসলে তো তা একটি ইতিবাচক দিক, এর মাধ্যমে আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতাই ফুটে উঠেছে। আল্লাহর নবী তো কোনো স্বৈরাচারী শাসক নন যে শুধু শাসন ও শোষণ করবে, অন্যকে অবজ্ঞা করে চলবে, এবং আল্লাহর রাসূল মানব জাতির পথ প্রদর্শক হিসেবে প্রেরিত হয়েছেন, তাই বিনয় ও অনাড়ম্বর আচরণ তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি উত্তম ও পরিশীলিত আচরণের মাধ্যমে মানুষের মন জয় করে নেবেন, এটাই স্বাভাবিক। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে যে ইসলামী সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও কর্মকর্তাদের উচিত সাধারণ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা, তাদের সুখ দুঃখ অসুবিধার কথা শ্রবণ করা, এটাই সঠিক আচরণ।
ইংরেজিতে দুটি শব্দ আছে, হিয়ারিং ও লিসেনিং। এই দুই শব্দের বঙ্গানুবাদ করতে গিয়ে উভয় ক্ষেত্রেই শোনা বা শ্রবণ করা লেখা হয়, কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করতে পারি না আমরা, যে কারণে যে কোনো শব্দ বা আওয়াজই আমাদের কানে বাজে। শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে যা শুনছি, অর্থাৎ শ্রবণ ইন্দ্রিয় চাইছে বলেই শুনছি, এমন শোনাকে হিয়ারিং বলা হয়। কিন্তু লিসেনিং আরো বিস্তৃত। লিসেনিং বলতে যে শ্রবণকে বোঝানো হয় তার সঙ্গে মন ও হৃদয়ও সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে স্মৃতি ও অভিজ্ঞতাও জড়িত। এই শ্রবণের সঙ্গে কেবল শ্রবণ ইন্দ্রিয় যুক্ত নয়, অবৈজ্ঞানিক ও অলিখিত হৃদয় দিয়ে কথাকে অনুভব করা। আমরা শ্রবণ বলতে এ ধরনেরই শ্রবণকেই বোঝাচ্ছি। এই শ্রবণ হচ্ছে এক ধরনের দক্ষতা। আমরা অনেকেই মনে করি শ্রবণে আমরা খুবই দক্ষ। আমরা এমন ধারণাও করি যে আমরা শ্রবণ দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা সবাই সঠিক উপায়ে এটাকে ব্যবহার করি না, উপযুক্ত পন্থায় শ্রবণ করি না। দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক ও যোগাযোগের ক্ষেত্রে ভালোভাবে শ্রবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বেশিরভাগ ঝগড়াঝাটির কারণ হচ্ছে পরস্পরের বক্তব্যকে সঠিকভাবে উপলব্ধি না করা, অর্থাৎ মন ও হৃদয় দিয়ে কথা না শোনা।
মনে রাখতে হবে সক্রিয় ও সচেতনভাবে শুনতে সক্ষম হওয়া যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, কিন্তু এই দক্ষতার বিকাশ ঘটানোকে সাধারণত ব্যাখ্যা করা হয়ে থাকে। এর কারণ হলো আমরা সাধারণত অন্য ব্যক্তি কি বলছে তা শোনার চেয়ে তারা কি বলতে চায় তার প্রতি আরো বেশি মনোনিবেশ করি। এর ফলে অনেক পরিস্থিতিতেই ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আগ্রহ হারিয়ে ফেলি। অন্য ব্যক্তিকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কখন বিরতি দিতে হবে তা জানাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। মজার বিষয় হলো কথা ভালো বলতে পারেন এমন মানুষও কথা শুনতে খুব বেশি দক্ষ হন না। আরেকজন লোক কি বলছে বা কি রকম অনুভব করছে তা আমাদের শোনা উচিত। অন্যের কথা শোনার বদলে বেশিরভাগ লোকজন আগেই জবাব তৈরি করে ফেলেন। ভালো করে অন্যের কথা শোনার ক্ষেত্রে যেসব বিষয় জরুরি সেগুলো মেনে চলা উচিত।
যখন অন্য ব্যক্তির কথা শুনবেন তখন অবশ্য তার প্রতিটি শব্দ খেয়াল করবেন এবং গলার স্বর ও দেহের ভাষার দিকে নজর রাখবেন। কোনো সমস্যা থাকলে কখনো কখনো কথা বলতে শুরু করা বেশ কঠিন। অনেক সময় কথার মধ্যের শুধু শব্দগুলো শুনে বোঝা যায় না অপর মানুষটি কোনো সমস্যার মধ্যে আছে কিনা, তার গলার স্বর কি কাঁপছে, সঠিক শব্দ খুঁজে পেতে কি তার কষ্ট হচ্ছে, তার শরীরে কি টেনশন বোঝা যাচ্ছে, তাকে দেখে কি মনে হচ্ছে সে অন্য কিছু ভাবছে। যদি এসব লক্ষণ আপনি দেখতে পান তবে বুঝতে হবে সে যেটুকু কথা বলছে তার চেয়ে তার মনের মধ্যে আরো বেশি কথা রয়েছে। ধরুন আপনি কারো কথা শুনছেন, তখন অবশ্যই তাকে ওই তথ্যটি জানাতে ভুলবেন না। ওই ব্যক্তিটিকে জানান যে আপনি তার কথা শুনছেন। শুধু উহ বা আহ বলেও এটা বোঝানো যায়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চায় অন্যেরা তার কথা শুনছে, অনেকেই চান অন্তত একজন কেউ তার কথাটা শুনুক, কারণ কখনো কখনো সমব্যথী কারো সাথে কথা বলাটাই অনেক উপকারে আসে।
যার কথা শুনছেন তার সমস্যাটির বিষয়বস্তু বুঝতে পারার পর তাকে তা অবহিত করুন। ব্যক্তিকে জানান যে আপনি সমস্যাটার সারবস্তু এবং এর সাথে জড়িত আবেগের মাত্রা বুঝতে পেরেছেন। আপনি যা শুনেছেন তার মূল কথা নিজের মুখে আবার বলে তাকে এটা বুঝাতে পারেন। আবেগ কি গুরুত্ব দিয়ে জবাব দিলে খুব ভালো ফল পাওয়া যায়। এ ধরনের জবাব আরো আবেগ, অনুভূতি বা চিন্তা ভাবনার দরজা খুলে দেয়। বিষয়বস্তু বা আবেগের ভিত্তিতে জবাব দিলে তা যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করে। আপনি যখন কারো কথা সচেতনভাবে শুনবেন তখন তাকে তা বোঝানোর চেষ্টা করুন। কথা শোনার পর আরো তথ্য জানতে চান, এটা তখনই বিশেষভাবে জরুরি যখন আপনি বুঝতে ব্যর্থ হবেন যে কি বলা হয়েছে বা কি চাওয়া হচ্ছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনকে সুন্দর করতে আমরা সবাই নতুন নতুন সুঅভ্যাস গড়তে সচেষ্ট হব, এই প্রত্যাশায় শেষ করছি সুন্দর জীবন অনুষ্ঠানের আজকের আসর। সবাই ভালো ও সুস্থ থাকুন।
সুন্দর জীবন অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 9 ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, নারী জাগরণের মধ্যেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক নয়া দিগন্ত। ফখরুল আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দৈনিক প্রথম আলো। সমাবেশস্থলে বিএনপি নেতা কর্মীদের জমায়েত শুরু দৈনিক ইত্তেফাক। চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে বলেছেন মান্না দৈনিক যুগান্তর। বন্ধুত্ব নষ্ট করবেন না বিদেশি কূটনীতিকদের সেতুমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, উত্তরপত্র মূল্যায়নে কারচুপি, এসএসসির তথ্য ভাণ্ডার পরীক্ষা করে দাবি সিবিআই এর দৈনিক আনন্দবাজার পত্রিকা। সংখ্যালঘু পড়ুয়াদের উপর কোপ, মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করল কেন্দ্রীয় সরকার দৈনিক সংবাদ প্রতিদিন। দুর্ঘটনার কবলে কুণাল ঘোষ, শিয়ালদেহে তাঁর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক নয়া দিগন্ত লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী জাগরণের মধ্যেই আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস 2022 ও বেগম রোকেয়া পদক 2022 বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার সারা দেশে ডিজিটাল সেন্টার ও ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিয়েছে এবং লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিচ্ছে, যেখানে উদ্যোক্তা একজন নারী এবং একজন পুরুষ, সেখানে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দেশের নারী সমাজ। আর এর মাধ্যমে স্বল্প শিক্ষিত একজন নারীও ঘরে বসে অর্থ উপার্জন করতে পারে। দৈনিক প্রথম আলো লিখেছে, পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আজ শুক্রবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এর আগে আজ শুক্রবার বিকেল 4:10 দিকে তাদের আদালতে আনা হয়। তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। পুলিশের পক্ষ থেকে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবীরা জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বিকাল 5:15 দিকে তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিদেশি কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানিয়ে বলেছেন, বন্ধুত্বটা আপনারা নষ্ট করবেন না। নির্বাচনী জালিয়াতি শুধু বাংলাদেশে নয়, আমেরিকাতেও বলা হয়, আমেরিকার সঙ্গে সবসময় বন্ধুত্ব চাই আমরা। আজ শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আপনারা এদেশের আদালত পাড়া নিয়ে কথা বলেন, কিন্তু নিজের দেশের অবস্থা কি, সেখানেও মানবাধিকার সহ নানা বিষয় লঙ্ঘিত হয়, তবে কারো ফরমাইশ কিংবা কারো হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। দৈনিক যুগান্তর লিখেছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার ফ্যাসিবাদী আচরণের সব সীমা অতিক্রম করেছে, চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে, এই লড়াই আমাদের বিজয় সুনিশ্চিত। শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের জন্য সরকার সর্বশক্তি নিয়োগ করেছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অসাংবিধানিক বক্তব্য দেওয়া হচ্ছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করে তুলেছে, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার শেষ চেষ্টা করছে, তারাও জানে সময় ফুরিয়ে এসেছে। এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আজকাল লিখেছে, অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার রেশারেশি করতে গিয়ে তার গাড়িতে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। কুণাল বা গাড়ির অন্য আরোহীদের আঘাত না লাগলেও তাদের গাড়ির যথেষ্ট ক্ষতি হয়েছে। ঘটনা প্রসঙ্গে কুণাল জানিয়েছেন, এদিন সকালে হলদিয়া যাওয়ার পথে শিয়ালদেহের কাছে নিয়ম ভেঙে অন্য লেনে ঢুকে একটি বেসরকারি বাস আমার গাড়িতে ধাক্কা দেয়। বাসের রাশারিশির জেরে এই ঘটনা। ধাক্কায় আমার গাড়ির সাইড মিরর বা একদিকের আয়না পুরো ভেঙে গেছে, যদিও আমি বা গাড়ির অন্য কারোর কোনো চোট লাগেনি। বাসটিকে পুলিশ আটকালে আমি অনুরোধ করি মালিক বা চালকের নাম লিখে পরে তাদের ডেকে পাঠাতে, কারণ ব্যস্ত সময়ে বাসটির ওই রাস্তায় দাঁড়িয়ে থাকলে যানবাহন চলাচলের সমস্যা হবে। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপে কোপ বসালো মোদী সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকেই মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়া এমফিল এবং ডক্টরেট করতে গেলে তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইউপিএ সরকারের সময়ে এই স্কলারশিপ চালু করা হয়েছিল। মোট 5টি ধর্মীয় সম্প্রদায়ের পড়ুয়ারা এই স্কলারশিপ পেত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সংখ্যালঘু পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্পের ব্যবস্থা রয়েছে, তাই মৌলানা আজাদ স্কলারশিপ চালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। 2005 সালে ভারতে মুসলিম পড়ুয়াদের অবস্থা খতিয়ে দেখার জন্য সাচার কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টে বলা হয়েছিল, শিক্ষাক্ষেত্রে মুসলিম পড়ুয়াদের অবস্থা তফসিলি জাতির থেকেও খারাপ। এই কমিটির রিপোর্টের সুপারিশ মেনেই তৎকালীন ইউপিএ সরকার মৌলানা আজাদ স্কলারশিপ চালু করে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
আলাপন। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা আজ বাংলাদেশের কয়েকটি ব্যাংকের সন্দেহজনক ঋণ ও 10 ডিসেম্বর কি হতে যাচ্ছে সে সম্পর্কে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন। জনাব রাজিকুজ্জামান রতন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব রাজিকুজ্জামান রতন, বাংলাদেশে সম্প্রতি ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ম বহির্ভূতভাবে ঋণ দেওয়া হয়েছে এবং এ নিয়ে সারা দেশে তোলপাড় চলছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
বাংলাদেশের মতো একটা দেশের জন্য এই ধরনের ঘটনা শুধু উদ্বেগজনক নয়, এটা আতঙ্কজনকও বটে। সাধারণ মানুষের কষ্টের টাকা, সাধারণ মানুষের ভবিষ্যতের স্বপ্ন হিসেবে ব্যাংকে যেটা সঞ্চিত থাকে, সেই টাকার থেকে প্রাপ্ত আয় ক্রমাগত জনগণের কমছে। এখান থেকে প্রায় 13 লক্ষ কোটি টাকার মতো ঋণ দেয়া হয়েছে এবং সেই ঋণের মধ্যে প্রায় 1,30,000 কোটি টাকার মতো ঋণকে খেলাপি ঋণ বলা হয়। এর মধ্যে সেপ্টেম্বর মাসের 22 তারিখে বাংলাদেশ ব্যাংক প্রায় 60,000 কোটি টাকা সেগুলোকে ঋণ অবলোপন করে দিয়েছে। এটা শুনলে বোঝা যায় যে একটা দেশের প্রদত্ত ঋণের 9% বেশি ঋণ খেলাপি এবং খেলাপি ঋণরা মাঝে মাঝে আবার সেই ঋণ নেওয়ার দায় থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এগুলো দেখতে দেখতেই আমরা আবার দেখলাম যে একটা প্রতিষ্ঠান, একটা ব্যক্তির নামে প্রতিষ্ঠান, সে ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক থেকে 30,000 কোটি টাকা তারা ঋণ নিয়েছে এবং এই ঋণের জন্য তাদের যে প্রয়োজনীয় শর্ত সেই শর্তগুলো তারা পূরণ করেনি। এটা যে কত বড় একটা আস্থার সংকট তৈরি করলো বাংলাদেশের ব্যাংকের ক্ষেত্রে এবং জনগণের আমানতের ক্ষেত্রে এটা বলে বোঝানো যাবে না। অর্থনীতিতে প্রচন্ড ধাক্কা এবং ব্যাংক সংক্রান্ত মানুষের আস্থার উপর একটা প্রচন্ড আঘাত নিয়ে এলো।
জনপ্রতন, বলা হচ্ছে ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ দেয় এবং মালিকানা পরিবর্তনের পর থেকে এই ব্যাংক ধীরে ধীরে তার স্বাভাবিক কার্যক্রম হারিয়ে এই পথে এসেছে, ব্যাপারটা কি আসলে তাই?
ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও যে অবজারভেশনটা থাকা দরকার ছিল, যে তদারকি থাকা দরকার ছিল, সেটা তারা যথাযথভাবে করেনি। যেমন পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের প্রাক্তন গভর্নরদের মধ্যে কেউ খুব বললেন এরকম যে কিভাবে একটা ব্যাংককে দেউলিয়া করে ফেলা হয়, তার একটা দৃষ্টান্ত হচ্ছে এই ইসলামী ব্যাংকের এই ঘটনাটা। ঋণ নেওয়ার ক্ষেত্রে যে সাধারণ নিয়মগুলো মেনে চলা দরকার সেটাও তো অনেক ক্ষেত্রে ব্যত্যয় ঘটানো হয়েছে, ফলে খুবই সচেতন ভাবে এবং সুচতুর ভাবে একটা ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে একটা ব্যাংককে ধসিয়ে দেওয়ার এই দৃষ্টান্ত এটাই প্রথম নয়। এর আগে আমরা আরো কয়েকটা ব্যাংকের ক্ষেত্রে এরকম ঘটনা দেখি, এখন সর্বশেষ আমরা এই ঘটনাটা আবার প্রত্যক্ষ করলাম।
বাংলাদেশের ব্যাংক ঋণ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্ট রাজনীতিবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার রাজিকুজ্জামান রতনের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম মিউজিক বিরতির পর। আচ্ছা রাজিকুজ্জামান রতন, কেউ কেউ আশঙ্কা করছেন যে ইসলামী ব্যাংক দেশের বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক হলেও এর সাথে যেহেতু একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল, সে কারণেই এই ব্যাংকটিকে ধীরে ধীরে দেউলিয়া ঘোষণার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার কি মনে হয়?
শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, এর আগে আমরা বেশ কয়েকটা ব্যাংক এরকম ধসে যেতে, বসে যেতে, দেউলিয়া হয়ে যেতে দেখলাম। আইনগত ভাষার দিক থেকে হয়তো দেউলিয়া হয়নি, কিন্তু বাস্তবে ব্যাংকগুলো বসে সেই ব্যাংকগুলোর নাম একদম মুখে মুখে সবার ঘুরত, যে এক সময় বেসিক ব্যাংক কিভাবে লুটপাটের শিকার হয়ে গেল, কিংবা ফার্মার্স ব্যাংক কিভাবে, কিংবা মধুমতী ব্যাংক, এই সমস্ত ব্যাংক। ফলে আমরা মনে করি যে এটা হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো একদম অনিয়ন্ত্রিত লুটপাটের শিকার হয়েছে। প্রথমত তাদের পরিবর্তন করা হয়েছে, তাদের কাঠামোগত বিন্যাস, পরিচালনা পদ্ধতি, পরিচালক নিয়োগ এগুলোতে। দ্বিতীয়ত হচ্ছে যে কখনো কখনো বাইরে থেকে ব্যবস্থাপক নিয়োগ, অথবা কখনো কখনো আমরা জাতীয় পর্যায়ের ব্যাংক যেমন জনতা ব্যাংকেও নিয়ম বহির্ভূত ভাবে 5,000 কোটি টাকা ঋণ দেওয়ার খবরও আমরা দেখেছি, যে ঋণের ধাক্কাটা এখনো জনতা ব্যাংক সামাল দিয়ে উঠতে পারেনি। এরকম কত উদাহরণ দেখা যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশ্রয়ে থাকে, প্রশ্রয় থাকলে কিংবা সহায়তা থাকলে যে কোনো ধরনের আর্থিক দুর্নীতি করার একটা সুযোগ তারা পেয়ে যাচ্ছে। এবং রাজনীতিতে যেমন জবাবদিহিতার অনুপস্থিতি, এমনি অর্থনীতিতেও সেই জবাবদিহিতা, যেটাকে অ্যাকাউন্টেবিলিটি বলে, সেটার একটা অনুপস্থিতি।
ব্যাংক ঋণ সম্পর্কে জনাব রতন, শেষ যে প্রশ্নটি করব সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী, তা দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থায় কি ধরনের প্রভাব ফেলতে পারে?
এর একটা বহুমাত্রিক প্রভাব পড়বে। একটা ধরুন যে যারা ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে তারা কোন ধরনের পথে, সেগুলো যদি দেখি তাহলে বোঝা যাবে তারা প্রথমত সরকার ঘনিষ্ঠ প্রতিষ্ঠান, দ্বিতীয়ত তাদের অনেকেই খাদ্যপণ্য ব্যবসার সঙ্গে যুক্ত, তৃতীয়ত এর মধ্য দিয়ে ব্যাংকের উপরে যে সাধারণ মানুষের আস্থা সেই জায়গাটাও একটু ধাক্কা ছিল। খাদ্যপণ্যের সঙ্গে যেহেতু যুক্ত, ফলে খাদ্যপণ্যের বাজারটাকে একচেটিয়া নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা। সরকার ঘনিষ্ঠ বলে তারা যেকোনো কাজ যেকোনো সময় যেকোনো ভাবে করতে পারে, এই ধরনের একটা বেপরোয়া মনোভাব তৈরি হয়েছে। আর ব্যাংক থেকে 30,000 কোটি টাকার মতন টাকা নিয়ে যাওয়া যায়, এই ধরনের মানে বার্তাটা ব্যাংকের প্রতি জনগণের আস্থার জায়গা একটা চিড় ধরিয়ে দেয়। সবচেয়ে বড় যে সংকটটা হয়, জনগণের আমানতের টাকা মুসলিম মানুষের হাতে কোন ধরনের তদারকি ছাড়াই চলে যেতে পারে। সবচেয়ে যে বড় যে জিনিসটা দাঁড়ায় সেটা হলো একটা অবৈধ বিষয়, অবৈধ বিষয়ে ক্রমাগত এবং ঘন ঘন ঘটতে থাকলে এটা অর্থনীতির সঙ্গে সঙ্গে জনগণের নীতিগত চরিত্রটাকেও ধসিয়ে দেয়, যে ক্ষমতা থাকলে যেকোনো ভাবে অর্থনৈতিক সুবিধা নেওয়া যায়। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, অবৈধ উপার্জন এবং দুর্বৃত্তায়িত রাজনীতির একটা বড় দৃষ্টান্ত দাঁড়িয়ে যায় এটা।
সবশেষে রাজনীতি বিষয়ক একটি প্রশ্ন। রাত পোহালেই 10 ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজনৈতিক একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। একজন নিহত হয়েছে, এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। নয়াপল্টন অবরুদ্ধ হয়ে আছে এবং সেখানে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। তো আসলে আগামীকাল কি হতে যাচ্ছে?
কখনো কখনো বিন্দু দিয়ে সিন্ধু দর্শন করার একটা প্রবাদ আমরা শুনেছি, যে পল্টনের ঘটনা গোটা দেশের রাজনৈতিক চিত্রটাকে তুলে ধরল। শুধু পল্টন অবরুদ্ধ নয়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাই আজকে অবরুদ্ধ এবং কখনো কখনো এটা দমন পীড়নের শিকার, তার একটা নির্মম উদাহরণ হচ্ছে এই পল্টন। একটা রাজনৈতিক দল সমাবেশ করবে, সেই সমাবেশের পারমিশন নেয়া, সেই সমাবেশের স্থান বিবেচনা করা, সেই সমাবেশের সময় জনগণ আসতে পারে বা পারবে কি পারবে না সে বিষয়ে অনিশ্চয়তা থাকা, হামলা, নেতৃবৃন্দকে কার্যালয় থেকে গ্রেপ্তার, শত শত বলি বা হাজার হাজার বলি অজ্ঞাততামার বিরুদ্ধে মামলা, সব মিলে একটা ভীতির পরিবেশ তৈরি করা হলো। একটা জিনিস পরিষ্কার, যে আমাদের অনেক উন্নয়নের সূচক আমাদেরকে দেখানো হচ্ছে। তো অর্থনৈতিক উন্নয়নের সূচকটা যেমন ঊর্ধ্বগামী, রাজনৈতিক গণতন্ত্রের সূচকটা ঠিক তেমনি নিম্নগামী। এবং পল্টনের এই ঘটনা, 10 তারিখে সমাবেশকে কেন্দ্র করে সরকারের ভূমিকা, এবং তারও আগে সরকারের বিরোধিতা করেন এমন রাজনৈতিক দলগুলির প্রতি সরকারের যে আচরণ, সেটা দিয়েও একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এখানে গণতান্ত্রিক চর্চাটা কত নিম্নতম পর্যায়ে আছে। ক্ষমতার দাপট এবং গণতন্ত্রের চর্চা দুটোর মধ্যে পরস্পর বিরোধী জায়গায় এসে দাঁড়িয়ে, এবং তার সঙ্গে যে জিনিসটা এখানে পরিষ্কার হলো যে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার স্বাধীনতা, এই কথাগুলো যে আমাদের সংবিধানে সন্নিবেশিত আছে, ক্ষমতায় থাকলে কত সহজে সেগুলোকে উপেক্ষা করা যায় এবং সংবিধানকে প্রয়োজন মতো ব্যবহার করা এবং প্রয়োজন মতো বন্ধ করে রাখা, এই দুটো কাজই পারদর্শিতার সঙ্গে তারা করছে। যে প্রশাসন এবং পুলিশ তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার কথা ছিল, তারা ক্ষমতাসীনদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়ে নিরপেক্ষতাকে কিভাবে নষ্ট করে দেওয়া হলো। আর সবশেষে যে জিনিসটা হলো, সমস্ত আন্দোলন সংগ্রামের পরিণতিতে তাদের গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে সুষ্ঠু অবাধ নির্বাচনের যে কথাটা ছিল, এই ঘটনা প্রশাসনকে ব্যবহার এবং পুলিশকে ব্যবহারের যে নির্লজ্জ দৃষ্টান্ত তৈরি করলো, তার ফলে আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচনের পথ যে কত কঠিন, সেটাও সবার চোখের সামনে স্পষ্ট করে তুলে ধরলো।
তো জনাব রাজিকুজ্জামান রতন, ব্যাংক ঋণ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ, রেডিও তেহরানের অসংখ্য শ্রোতা বন্ধু দেখছে।
আলাপন অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানের শুরুতে ভুল ঘোষণা দেয় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে, এবং আমাদের আজকের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।